समय तो ভারতের বিভিন্ন জায়গাতে বিশেষ করে পূর্বাঞ্চলে প্রচার করেছে। সেই পর্যটক মহারাজ শিল প্রভুপাদের সম্বন্ধে, গুরু মহারাজের সম্বন্ধে কিছু হরি কথা আপনাদের কাছে পরিবেশন করবে। এইখানে দিয়ে দেব, তাদের আদর্শ জীবন চরিত্র সম্বন্ধে স্মরণ করবে। এইরকম ভাবে যদি 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর, 1000 বছর পর্যন্ত যদি কথা হয়, এদের মহিমা কে বলে শেষ করতে পারে? কৃষ্ণ তো বলছেন যে আমি নিজেই পারবো না, তাহলে আর মনুষ্যের কি কথা, ভক্তের কথা। অতএব বেশ সুন্দরভাবে তিনি বললেন। এখন আমরা শ্রীকৃষ্ণ কৃপা ব্রহ্মচারী বাল্যকাল থেকে মঠে গুরু মহারাজের বহু সেবা করেছে, তার উপরে এতে ভার দিয়ে গুরু মহারাজও এইদিকে ওদিকে সর্বত্র প্রচারে যেতেন, আমরাও সকলেই এই কৃষ্ণ কৃপা ব্রহ্মচারীর উপরে ভার দিয়ে আমি মথুরা আর দেশে বিদেশে পর্যটক মহারাজ এদিকের দিকে, সব সন্ন্যাসী এদিকের দিকে থাকে। গুরু মহারাজ সময় থেকে শুধু যে ব্যবস্থার মধ্যে চতুর তা নয়, তত্ত্ব সিদ্ধান্ত আলোচনা করে, গম্ভীর বিষয়গুলি ভক্তির বিষয়ে আলোচনা করেন। তিনি ছিল প্রভুপাদের অপ্রাকৃত জীবন এবং মহাপ্রভু যে আমাদের গুরুপাদ পদ্মের যে সম্বন্ধ, এই সম্বন্ধে তাহার শিক্ষা সম্বন্ধে তিনি কিছু বর্ণন করবেন আপনারা শ্রবণ করবেন।
সেই ব্যাস পূজা পদ্ধতিকে কেন্দ্র করে আমাদের প্রতি বছরই ব্যাস পূজা করা হয়। সেই জন্য এবছর প্রথমে একটু বার বার ইচ্ছা ছিল ওই দিনে বিভিন্ন প্রোগ্রাম থাকার জন্য, কিন্তু তা পরবর্তীকালে খুব ইচ্ছা যায়, সেই জন্য এই গুরুদেবের জন্মতিথি তো আমরা মন্দিরে যে পূর্ব দিকে বারান্দায় আমরা সেই ব্যাস পূজা পদ্ধতি অনুসারে ব্যাস পূজা করা হয়েছে। ছিল গুরুবার পদ্ম বলেছিলেন যে এই যে ব্যাস পূজার পদ্ধতি, এই ব্যাস পূজা পদ্ধতি যে পুষ্পযুদ্ধে যখন গুরুবার গিয়েছিলেন সেই সময় শঙ্করাচার্যের একটি মঠ রয়েছে, সেই শঙ্করাচার্যের মঠ থেকে তিনি সেটা পেয়েছিলেন এবং লিখে নিয়ে এসে গুরুবারকে ভক্ত ঠাকুরে দিয়েছিলেন এবং সেই ভক্ত ঠাকুর সেই ব্যস্ততা পদ্ধতিকে তিনি কারেকশন করেন এবং তিনি কারেকশন করে সেই ব্যাস পূজা পদ্ধতি আমাদের প্রথম গৌরীয় পত্রিকার মধ্যে সভা হয়, পরবর্তীকালে এই সত্যিকার অন্তিম ব্যাস পূজার পথে সভা হয়েছে। আমাদের দেশকর পড়ুয়াদের গৌরীমঠ রয়েছে, কোন গৌরীমঠে এই ব্যাস পূজা পদ্ধতি অনুসারে ব্যাস পূজা দেখি নাই আমি, যদিও কোন সব মঠে যাই নাই, যেগুলো যেগুলো মঠে কোন সময় গিয়েছি তাদের ব্যাস পূজা বিধিতে কোথাও এই ব্যাস পূজা পদ্ধতি অনুসারে আমাদের গুরু পূজা পূজা দেখা হয়। শুধু একমাত্র এই দেবানন্দ গৌরী মঠেই এই গুরু মহারাজের ব্যাস পূজা তিথিতে সেই ব্যাস পূজা পদ্ধতি অনুসারে তার পূজা করা হয়। আমার প্রার্থনা এই পূজা যেন এই যেমন চলে আসছে গঙ্গা শতভক্ত মন্ডপ যেগুলো বয়ে চলছে, যেন গ্যাস পূজা তিথিতে গুরু পূজা তিথিতে এই গ্যাস পূজা পদ্ধতি অনুসারে পূজা করা হয়, গ্যাস পূজা করা হয়। এই ভূতত্ব বলতে গিয়ে একটি কথা বলছি যে গুরুকে সাধারণত গোসিঙ্গনের মন্থ আলোচনা করে দেখা যায় যে সর্বশক্তির ডাক্তার স্থল জি প্রকাশিত হয়েছে, এবং তাহারাই একমাত্র হয়েছে যে গুরুদেব, অর্থাৎ ভগবানের নিজজন যারা, ভগবানের নিজজন যারা ভগবানের ইচ্ছা বা ভগবান নিজে তিনি গুরু ধারণ করে বা তার অনুগত যে সকল জন রয়েছেন তাদেরকে এই জগতে পাঠিয়ে দেন এবং জীব উদ্ধারের জন্য তাদেরকে সাধারণত গুরু বলা হয়। ব্যক্তিগত বলছি নিশ্চয় তারাও গুরু হইতে পারে, যদি মধ্যমাধিকারী বা উত্তম অধিকারী হতে পারেন, তারাও জীবে মঙ্গলীয় তারাও গুরু হতে পারেন। তো সেখানে একটা সেখানেও ব্যক্তিগত গুরু এবং সমষ্টিগত গুরু দেখা যায়। এখানে যেমন আমরা দেখি ব্যক্তিগত এবং সমষ্টিগুরুর মধ্যে যে দেখা যাচ্ছে যে কৃষ্ণই তিনি অনন্তর অধিকারে গুরু হয়েছেন, তখন তাকে সমষ্টিগত বলা হয়। আবার যখন জীব মধ্যম বা উত্তম অধিকারী উপস্থিত হন, তখন তার যে ভগবানের কৃষ্ণের যে তার গুরুশক্তি বা করুণা শক্তি রয়েছে, সেই করুণা শক্তি বা গুরুশক্তি ওই পবিত্র যে সকল জীব রয়েছে তাদের মধ্যে সেই করুণা শক্তি প্রেরণ করেন বা গুরুশক্তি প্রেরণ করেন, তারপরে তারাও তারা গুরু হতে পারেন। যেমন সূর্যের যে কিরণ বিভিন্ন ঘরের মধ্যে তাকে প্রভাব করেছে, জানালাগুলির মধ্যে রয়েছে, সেই জানলা দিয়ে যখন সূর্যের কিরণ সেখানে প্রকৃত হয়, যেভাবে প্রকৃত হয় ঠিক সেইভাবে এই উপযুক্ত জীবের মধ্যে যখন ভগবানের শক্তি গুরুশক্তি বা করুণা শক্তি সেখানে আসেন, তারাও সেই পর্যাপ্ত হয়ে থাকেন। এখন দেখা যাচ্ছে যে সমষ্টিগত গুরু বা ব্যক্তিগত যে গুরু কৃষ্ণই হচ্ছে একমাত্র সমষ্টিগত গুরু, আর ব্যক্তিগত গুরু যারা বিশ্বশক্তিকে যাত্রা শেষ করে যে এবং তার মধ্যে কৃষ্ণের যে করুণা শক্তি বা গুরুশক্তি রয়েছেন তাই হচ্ছে ব্যক্তিগত গুরু। যেমন আমরা দেখি যে ঘটের তেল যদি আবির্ভাব করানো হয়, আমরা যে সকল যজ্ঞাদি করি সেই যজ্ঞের মধ্যে আমরা সাধারণত পূর্ণমাসী ঘট স্থাপন করি, হ্যাঁ মন্ত্রের দ্বারা আহ্বান করা হচ্ছে, পূর্ণমাসী আহ্বান করা হচ্ছে বা ব্রহ্ম ঘট স্থাপন করা হচ্ছে, আচ্ছা সেখানে কৃষ্ণের ঘট স্থাপন করা হচ্ছে, আর মন্ত্রের দ্বারা সেই সেখানে যজ্ঞাদিকে বা পূর্ণমাসী দেবীকে সেখানে আহ্বান করা হচ্ছে। এই ঘটটা ঘট সেই ঘটের মধ্যেই মন্ত্রশক্তি প্রভাবে সেখানে যজ্ঞাদি আবির্ভূত হন, ঠিক সেইভাবে শুদ্ধ জীবের মধ্যে এইভাবে কৃষ্ণের করুণা শক্তি সেখানে এসে প্রকাশিত হয়। কারণ যে বিষ্ণু বা বরকেশ্বর রাধারানী এদের যেন নজনা বলি যে সম্বন্ধের ঘনীভূত মূর্তি কৃষ্ণকে বলা হচ্ছে বা রাধারানীর ঘনীভূত মূর্তি যে রাধারানীকে বলা হয়, সেইভাবে করুণা শক্তি ঘনীভূত মূর্তি গুরুদেবকে সেখানে বলা হয়ে থাকে। এই যে আর একটা কথা বলা হচ্ছে যে বিধি ভক্ত মানে বৈধি ভক্তি রাজনগা ভক্তি, একটা বৈধি ভক্ত বলা হচ্ছে রাজনগা ভক্ত বলা হচ্ছে, বৈধি ভক্তি যেখানে সেখানে কি হয় না মাধুর্য আচ্ছাদিত ঐশ্বর্য সেখানে প্রকাশিত, আর রাজনগা ভক্তি দেখা যাচ্ছে যে সেখানে ঐশ্বর্য আচ্ছাদিত মাধুর্য সেখানে প্রকাশিত, আবার বৈধি ভক্তি সেখানে যে ভক্তত্ব ভক্তত্ব আচ্ছাদিত ভগবত্ব প্রকাশিত, বৈধী ভক্তি যারা বৈধী ভক্ত যারা, কারণ বৈধী ভক্তির কাছে গুরুদেব হচ্ছে ভগবানকে বলা হয়েছে, কিন্তু আমরা শাস্ত্রে বা গুরুবর্গের যে স্তর বিধাতা করা যায় তার মধ্যে কৃপা করেন অত্যধিক থেকে বলা তিনি সখী বা তিনি মঞ্জরি বা তিনি রাধারানীর দাসী রাধারানীর জন এই কথাগুলো বলা হয়েছে। এটা এই মঞ্জরি সখী বা রাধারানী এখানে বিধি ভক্তি বৈধি ভক্তির মধ্যে দেখা যাচ্ছে যে গোস্বামীগণ বিভক্ত যে ঈশ্বর উপাসনা তার দেয় নাই সবসময় রাঘবেন্দ্র ভক্তের কথা সেখানে রয়েছে। রাঘবেন্দ্র ভক্তের কাছেই ভগবান হচ্ছে বুঝে পাচ্ছেন তিনি সখী রূপা বা দাসী রূপা বা হচ্ছে মন্ত্রী রূপা। এই জন্য সেখানে বলা হচ্ছে যে রাঘবেন্দ্র যে সকল ভক্ত তাদের কাছে ভগবত্ব আচ্ছাদিত ভক্ত সেখানে প্রকাশিত, মানে ভগবত্ব যারা রাঘবেন্দ্র ভক্ত বিধিভক্ত যারা রাঘবেন্দ্র ভক্ত গিয়েছেন তাদের কাছে যখন কোন সাধক বিধিভক্ত ছিলেন তখন কিন্তু দেখা যাচ্ছে যে তার কাছে ভগবান মানে ভগবত্ব প্রকাশিত ভক্তত্ব সেখানে আচ্ছাদিত। সাধনা দ্বারা শিক্ষা করতে যখন তারা উভয় পর্যায়ে রাঘবেন্দ্র ভক্তি রাঘবেন্দ্র ভক্ত হয়েছেন তখন আস্তে 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 ভগবতটা সেখানে আচ্ছাদিত হয়ে কিছু ভগবত না গুরুদেব গুরুদেবের মধ্যে ভগবতটা আচ্ছাদিত হয়ে আস্তে আস্তে ভক্তত্ব সেখানে প্রকাশিত হয়। এই জন্য সাধারণত সেই ভক্ত সেই দুজন কর্মীকে এই আধারণী দাসী বা গুরুদেবকে সখী বা মঞ্জুরি বলা হয়। এখানে ছিল রূপা পদ্ম তাকে মঞ্জুরি বলা হয়েছে, তাকে বিনোদন মঞ্জুরি বলা হয়েছে বা ছিল অপরূপকে সেখানে মঞ্জুরি সেখানে বলা হয়েছে। আমাদের দেখতে পাই যে মঞ্জুরিগণ সখীগণ এরা সবাই গতি মঞ্জুরিও গতি আর সখীগণও সেখানে গতি। তবে সখীর সঙ্গে মঞ্জুরি পার্থক্য কি? আর মঞ্জুরিগণকেও তো সখী বলা হয়, একটা স্বাতন্ত্র্যময়ী সেবা আছে আর একটা অনুগত্যময়ী সেবা আছে। তাই যেখানে স্বাতন্ত্র্যময়ী সেবা আর অনুগত্যময়ী সেবা তার মধ্যে কোনটা সর্বশ্রেষ্ঠ? স্বাতন্ত্র্যময়ী সেবাটা সর্বশ্রেষ্ঠ না আনুগত্যময়ী সেবাটা সর্বশ্রেষ্ঠ? সেখানে পশ্চিমের ভিতরে দেখা যাচ্ছে স্বাতন্ত্র্যময়ী সেবা অপেক্ষা আনুগত্যময়ী সেবাটা সেখানে সর্বশ্রেষ্ঠ। এই জন্য যারা সখী অপেক্ষা মন্দির শ্রেষ্ঠ কারণ মন্দির মধ্যে আনুগত্যময়ী সেবাটা দেখা যাচ্ছে আর সখীগণের মধ্যে স্বাতন্ত্র্যময়ী সেবা দেখা যাচ্ছে। এই জন্য চৈতন্য মহাপ্রভু তিনি যখন এসেছিলেন এই মন্দির ভাবটা অর্পিত দেওয়ার জন্য অনেক কিছু লিখি যায় এই শ্লোকের মধ্যে আমরা দেখছি। সেখানে বিচার করে দেখা যায় যে চৈতন্য মহাপ্রভু আসার পূর্বে সখী ভাব চৈতন্য ছিল সাধনার যে একটা প্রক্রিয়া, কিন্তু চৈতন্য মহাপ্রভু একটা বর্তমানে এসে এই জগতে তিনি এই মন্দির ভাবটা প্রচার করে গিয়েছেন। মানে একটা কৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হন এবং সাধক সেখানে প্রচুর আনন্দ লাভ করে আনুগত্যময়ী সেবার দ্বারা। তাই গুরুপাদে এবং শ্রীল প্রভুপাদে এই যে আবির্ভাব দেখি এখানে ছিল প্রভুপাদ এবং গুরুপাদের মধ্যে দেখা যাচ্ছে যেন প্রভুপাদ তিনি হচ্ছেন অঙ্গি আর গুরুপাদ পদ্ম সেখানে হচ্ছে অঙ্গ। প্রত্যেক ভক্ত বা সাধকের মধ্যে একটা বিশেষ বিশেষ বৈশিষ্ট্য থাকে, যেন ভক্ত ভক্তের মধ্যে বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়। ছিল প্রভুপাদের মধ্যেও যেমন বৈশিষ্ট্য রয়েছে প্রথম করো ছিল গুরুপাদ মধ্যে মধ্যে কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। এরপর কি যাব আমাদের নিকট সেই গুরুপাদ পদ্মের যে বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলি এবং ছিল প্রভুপাদের যে সকল বৈশিষ্ট্য এবং রয়েছেন সে বিভিন্ন বক্তা আপনার কাছে বলবেন। হ্যাঁ, এইভাবে আমরা ছিল গুরুপাদ পদ্মে কি বৈশিষ্ট্য হ্যাঁ আমরা দেখতে পাই। এখন এই বৈশিষ্ট্যের মধ্যে যে আমার চিত্রটা কিছুজন চঞ্চল হয়ে গেছে স্মৃতি পাচ্ছে না, স্মৃতি পরে আস্তে আস্তে সেগুলো চঞ্চল অবস্থা এসে গেছে। এই যাই হোক যে সকল বিশিষ্ট যে সশ্চঙ্গ নবদ্বার সত্যঙ্গ অপ্রিয়ম কথাটা বলা হয় বা সমর্থন করেছেন নবদ্বার সত্যঙ্গ অপ্রিয়ম সাধারণ ইতিহাস দেখা যায় সেখানে তোমাদের না ন অন্তরণ ধরা হবে না নটা মাইনাস করতে হবে দ্বার সত্যম অপ্রিয়ম। কারণ আমি একবার গিয়েছিলাম সেই বলা করে তখন একত্রিতা হয়েছিল সেই বক্তের গুরুমা সেখানে গিয়েছিলেন সেখানে আগে যখন গুরুমা সেখানে গিয়েছিলেন তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন বক্তা মিশন বিভিন্ন মিশন থেকে রামকৃষ্ণ মিশন মানসম আরো আরো মিশন থেকে সেখানে এসেছিলেন। এখন তখন আমরাও কয়েকজন ব্রহ্মচারী গিয়েছিলাম 15 জন গুরুমা সেখানে গিয়েছিলেন এবং সেখানে সভাপতি আসন ওইখানে একটা আশ্রম রয়েছে সেই আশ্রমের যে রক্ষক তিনি সব যে বসেছেন তিনি যে গৈরী বসেন তিনি গৈরী বসেন গুরুমানকে বসলেন আমরা তার পিছনে বসলাম। এখন গুরুমানকে বসলেন দেখলেন কি ওই সভাপতি নিজে তিনি পাঞ্চি মরছেন বছরে 5 দিবস হয়। তারপর আস্তে আস্তে রামকৃষ্ণের সঙ্গে ভক্তি জগতে থেকে চলে গেলেন, তখন গুরু মহারাজের ভক্তি আরম্ভ হলো। এই প্রথম থেকে স্মরণ করে ধরেছেন ওই যে 5 বলছেন তখন কিছু কিছু লোকের চলে গেছে, বলছেন গুরু মহারাজ না আপনি ওই সকল সমাধান করবেন না, সাধারণ যেগুলো সমালোচনার মধ্যে নেই এমন কথাগুলো বলুন। তখন গুরু মহারাজ দিকে বললেন যে আমরা হয়েছে সন্ন্যাসী সর্বস্ব ত্যাগী, তা আমার এই শাস্ত্রের যেটা সত্য কথাটি আমরা না বলতে পারি জীবের কাছে, তাহলে সত্য শাস্ত্রের অত্যন্ত গুরু কথা সত্য কথা শিখে বলবে। হ্যাঁ, আপনারা যদি প্রত্যেক অসন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আমাদের আপনারা ক্ষমা করেন। এই বলে পুনরায় আবার সেই তিনি ওই সকল রামকৃষ্ণের সন্ন্যাসগুলো আমাদের ভক্তির বিরোধী যে সকল কথা তিনি সেখানে বলতে লাগে এবং সেখান থেকে ওই কথাটা উল্লেখ করেছিলেন যে সত্যম গ্রহ চরম গ্রহ নদ্রহ সত্যম শ্রীল রঘুবার মধ্যে আমরা দেখতে পাই যে তিনি যখন এক রাধাকুণ্ডে তিনি এক সময় তিনি গিয়েছেন রাধাকুণ্ডে তিনি যখন বসে আছেন পরায়ণ শিষ্য তাদের মধ্যে তিনি রয়েছেন, আর কিছু লোক তারা গোবর্ধন পরিক্রমা করতে করতে কিছু কিছু লোক অনেক গোবর্ধন পরিক্রমা করে চলে যাচ্ছেন, রাধাকুণ্ডে তিনি সকলে আসছেন না, কিছু কিছু লোক সেখানে তিনি আসছেন। তখন রঘুবার তার শিষ্যগণকে তিনি বলছেন দেখো এরা যে কৃষ্ণ সম্পর্কে এরা রাধারানীকে ভালোবাসেন, হ্যাঁ কেন ওরা রাধাকুণ্ডে আসছে সে তারা স্নান করছে প্রণাম করছে যত কিছু রাধা হ্যাঁ সব কৃষ্ণের আরাধ্য মানে কৃষ্ণ কৃষ্ণের রাধা এরা কৃষ্ণের রাধা উপাসনা করে, হ্যাঁ কিন্তু আমাদের যেটা কৃষ্ণের রাধা আরাধার কৃষ্ণ এরা ঠিক তোমরা বলছো কথা ঠিক এরা সব কৃষ্ণের উপাসনা কৃষ্ণের রাধা কিন্তু আমাদের উপাসনা তো কৃষ্ণের রাধা নয় আমাদের হচ্ছে রাধার কৃষ্ণ, আর কৃষ্ণ সম্বন্ধীয় রাধা রাধা সম্বন্ধীয় কৃষ্ণ, এখন কৃষ্ণ সম্বন্ধীয় রাধা প্রাধান্য বেশি না রাধা সম্বন্ধীয় কৃষ্ণ প্রাধান্য বলি দেখো যে একমাত্র গৌরী গণে যাচ্ছেন রাধা সম্বন্ধীয় রাধার কৃষ্ণ, হ্যাঁ বলছে এরাই যাচ্ছেন রাধার সম্বন্ধীয় কৃষ্ণ এটাই শ্রেষ্ঠ। এই জন্য যে আমরা যে শ্রী গৌরী বেদান্ত সমিতি গুরু মহারাজ নাম দিয়েছেন সেখানে গৌরী শব্দের অর্থ তিনি বলছেন তা বলা হয় প্রভাত বলেছেন সাধারণত গৌরী গৌ শব্দের প্রিয় পত্রে গেলে গৌরী হয় আর গৌরীর ভক্তগণকে গৌরী বলা হয় শিলপুর যথার্থ গৌরী কারা গৌরী ভক্ত গৌরী আর গৌষদী আপত্তি করবার গৌর অঞ্চলে নির্বাচন করিবার এটা গৌরী বলছেন না প্রভাত প্রভাত বলছেন যে যথার্থ গৌরী কারা যারা মধুসূষিত ব্যক্তি তারা হয়েছে যথার্থ গৌরী যারা রাধানপুরে এলেও কি হবে গোবর্ধন পরিক্রমা করলে পরিক্রমলে কি হবে এরা কৃষ্ণ সব নিয়েছিলেন এবং তিনি এখানে কৃষ্ণের বিরহ রাধারানীর বিরহ এই দুটোর মধ্যে আমরা দেখতে পাই যে যে রাধারানীর বিরহ দেখা যায় যখন রাধারানীর জন্ম কৃষ্ণ যখন তিনি এক বছর হয়ে গেছে তিনি বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেলেন, পরবর্তীকালে যে রাধারানীর যে বিরহ বিভিন্ন শাস্ত্র মধ্যে সেখানে বলা হয়েছে কিন্তু এখানে রাধারানীর বিরহই বিশেষ করে প্রাধান্য দেওয়া হয় বা যার সম্বন্ধে বলা হয় কিন্তু কৃষ্ণের বিরহটা বিশেষ প্রাধান্য দেওয়া হয় না। গুরুমহারাজ বলছেন না রাধারানীর যে বিপ্লম্ব অপেক্ষা কৃষ্ণের বিপ্লম্বটা শ্রেষ্ঠ, আমরা প্রাধান্য দেব না রাধারানীর বিপ্লম্ব যে কৃষ্ণের সেবা, আমরা কৃষ্ণের বিপ্লম্ব যে রাধারানী কৃষ্ণের মানে কৃষ্ণ চিন্তা করুক রাধারানীকে রাধারানীর চিন্তা করুক কৃষ্ণকে এইটা বেশি প্রাধান্য নয় এবং কৃষ্ণের চিন্তা করুক রাধারানীকে এবং তার হৃদয়ের কি ভাবটা ছিল এই জন্য সে কৃষ্ণচন্দ্র তিনি দিয়েছিলেন যে কৃষ্ণ বর্ণের বা মুখ মেঘের রঙের ন্যায় সেখানে বলা হয়েছে সেখানে ইন্দ্রিতলায় বা অন্য কোন স্থানে রাধারানী বিরহে চিন্তা করতে করতে তিনি কৃষ্ণ বর্ণ হয়ে গেছিলেন। এই রাধারানী চিন্তা করতে তিনি শেষ বর্ণ ধারণ করেছিলেন এবং এর সম্মুখে যে আমাদের শ্রীমন্দিরে দেখা যায় সেই হৃদয়ের ভাবটা তিনি প্রকাশ করেছেন। মানে শুদ্ধ ভক্তগণ যারা উত্তম অধিকারী ভক্তগণ যারা তারা সাধনার প্রভাবে এসে হৃদয়ের অবস্থিতি আগে দেখেন এবং তাদের সেবার জন্য বাহিরে তিনি প্রকাশ করেন। সেই রূপাত্ম তিনি এই রাধারানী যে কৃষ্ণের বিরোধে প্রাধান্য দিয়েছিলেন কৃষ্ণের বিপ্লবকে তিনি বিশেষ করে প্রধান দিয়েছিলেন এই জন্য এখানে মন্দিরে সেখানে কৃষ্ণের সেই বিশেষ কৃষ্ণ প্রকাশ করছে। শুধু যে গৌরতান আমাদের যত গৌরীমঠ রয়েছে একমাত্র মনে হয় আমার বিশলদার গৌরীমঠ ছাড়া আর সর্বত্র যেখানে কৃষ্ণের মূর্তি রয়েছে সেই কৃষ্ণের মূর্তি সেখানে সে দুর্গ তিনি করেছেন। রূপার তিনি তার যে বিচার সেই যে সাধারণের বিপ্লম ভাব যে ছিল এটা তিনি তার শাস্ত্রের মধ্যে আমরা দেখতে পাই ঠিক সেইভাবেই রূপার পণ্য তিনি তার উপযুক্ত শিষ্য বলে তিনি সেই অনুপ্রেরণা বিজয় তিনি দিয়েছেন। এই জন্য রূপার পণ্য এখানে যে কৃষ্ণের বিপ্লম বিশেষ করে তিনি প্রাধান্য দিয়েছেন আমি এই সম্বন্ধে আর কিছু কিছু বলতে চাই না। তবে আমি একটা ছোট্ট আদিত্য লিখেছিলাম প্রবন্ধে লিখেছিলাম সেই প্রবন্ধের মধ্যে ছোট্ট প্রবন্ধ তার খানিকটা আমি সেখানে পড়ে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। আমি একটা প্রবন্ধ লিখেছিলাম আর কি আমি ছোট্ট একটা প্রবন্ধ দু চার কথা সেখানে বলা যেগুলো ছেড়ে দিয়েছি আমি সেগুলো দায়িত্ব আলোচনা করছি আর কি কারণ একটা কথা ছেড়ে দিয়েছি যে ব্যাস পূজাটা এই যে ব্যাস পূজা ব্যাস তো মানে শুধু গুরু পূজা ব্যাস পূজা মানে সমস্ত রূপাঙ্গ যে বধ করেছেন তাদের পূজা হয়েছে ব্যাস পূজা। যদি কেউ শুধু কৃষ্ণের পূজা শুধু মহাপ্রভুর পূজা বা শুধু গুরু পূজাটা ব্যাস পূজা নয় প্রভাত বলছেন যে গুরু পূজাটা ব্যাস পূজা নহে শুধু কৃষ্ণের পূজা ব্যাস পূজা নহে শুধু মহাপ্রভুর পূজা ব্যাস পূজা নহে রূপাঙ্গ যে পূজাটা এটাই হচ্ছে ব্যাস পূজা। এই জন্য আমাদের যে সত্যিকা দীপিকা রয়েছে না সেই সত্যিকা দীপিকার মধ্যে একটা মন্ত্র আছে সেই মন্ত্র এখানে বলা হয়েছে যে শ্রী দামোদর স্বরূপ শ্রী রূপ শ্রী সনাতন শ্রী রঘুনাথ শ্রীজীব ভট্টযুগ শ্রী কৃষ্ণ দাস কবিরাজারী শ্রী ভক্তি বিনোদ শ্রীমৎ গৌরকৃষ্ণ দাস শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী পাদান্ত সর্বেভ্য রূপে। মানে মন্ত্র এখানেই বলা হয়েছে শুধু যে প্রভুপাদের পূজা করা হয়েছে পূজা করছে তা নয় সমস্ত মানে একদম দামোদর স্বরূপ থেকে আরম্ভ করে সে যে বলা হয়েছে সেই যে প্রভুপাদ সেটা তার মধ্যেই এই সব বলা হয়েছে কি না শ্রী দামোদর স্বরূপ শ্রী রূপ শ্রী সনাতন শ্রী রঘুনাথ শ্রী জীব ভট্টযুগ শ্রী কৃষ্ণ দাস কবিরাজাদি শ্রী ভক্তি বিনোদ শ্রীমৎ গৌর কিশোর দাস শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী পাদান্ত সর্বেভ্য গ্রুভ্য শাস্ত্র বলেছেন এই আঙ্কালে মহারাজও পড়েছেন আমি দেখেছিলাম যে মহারাজ শেষের দিকে ভালো হবে না বলে কিন্তু হাসছিলেন মানে কতটা ঠিক রয়েছে কিন্তু শেষের দিকে ঠিক গাম্ভীর্যপূর্ণ কথা বলে নাই বলে তিনি হাসলেন শাস্ত্র বলিয়াছেন ব্যাসাধীন গুরুদেব গুরু পূজা হইলে ব্যাস পূজা হইয়া যায় নিজ জন্মতিথিতে অথবা গুরুদেবের জন্মতিথিতে ব্যাস পূজা করা যায় যাহার জন্মতিথিতে সেটিকে কেন্দ্র করিয়া পৃথক পৃথক ভাবে গুরুদেবের পূজা হইলে তাহার ব্যক্তিগত বা ব্যক্তিগত গুরু পূজা গুরুদেবের জন্মতিথিকে কেন্দ্র করিয়া সম্মিলিত ভাবে যে গুরু পূজা করা হওয়া তাহার সমষ্টিগত গুরু পূজা এই সমষ্টিগত গুরু পূজায় শ্রী ব্রহ্ম মধ্য গৌরী সারস্বত সম্প্রদায়ে প্রচলিত সমাপ্ত সমাজ ব্যাস পূজা করেন না তাহারা ব্যাস পূজা বাদ দিয়া দেবীর পূজায় মত হইয়াছেন তিনি সমস্ত পৃথিবীতে পূজা পদ্ধতি প্রচার করিয়াছেন তাহার পূজা সর্বপ্রথমে করা দরকার স্বয়ং ভগবান শ্রীমন মহাপ্রভু ব্যাস পূজা করিবার আদেশ ও নির্দেশ দিয়াছেন শ্রীব্যাসের গৃহে শ্রী গৌরসুন্দর ব্যাস পূজা করা গিয়েছিলেন শিল প্রভুপাদ বাণীর মধ্যে প্রকৃত ব্যাসপূজার তাৎপর্য ও সন্ধান পাওয়া যায়। কেবলমাত্র শ্রী ব্যাসের পূজা, শ্রীকৃষ্ণমার গো সন্ধানের পূজা অথবা কেবল শ্রী গুরু পূজা প্রকৃত ব্যাস পূজা নয়, শুদ্ধ গৌরবনের পূজাই প্রকৃত ব্যাস পূজা। শুদ্ধ গৌরবনকে পরিত্যাগ করিয়া শ্রী গুরুদেব বা শ্রী ব্যাসের পূজা হয় না, কারণ শুদ্ধ গৌরী শ্রেষ্ঠই শ্রী গুরুদেব। গৌরীয়ের মালিক শ্রী স্বরূপ দামোদর অভিন্ন প্রভু শ্রী গুরুদেব। এর জন্য শ্রী ভক্তিবিন শ্রী গৌরকিশোর সরস্বতী অনুগ সম্প্রদায়ে শ্রী ব্যাস পূজা পদ্ধতিতে এই মন্ত্র দৃষ্ট হয়। শ্রী দামোদর স্বরূপ শ্রীরূপ শ্রী সনাতন রঘুনাথ শ্রী যুবভক্ত যুগ শ্রীকৃষ্ণ দাস কবিরাজাদি শ্রীপুজ শ্রী ভক্তিবিন্দ শ্রীমৎ গৌরকিশোর দাস শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী হোসেন পদন্ত সর্বেভ্য গুরুভ্য নম। শ্রীল ঠাকুর ভক্তিবিনোদ ও শ্রীল প্রভুবাদ পুরুষোত্তম ক্ষেত্রীয় পুষ্পতীর্থ হইতে ব্যাস পূজা পদ্ধতি আহরণ করিয়াছিলেন। শ্রীল গুরু মহারাজ শ্রীমন মহাপ্রভুর প্রচারিত শুদ্ধ ভক্ত মন প্রচার করিবার উদ্দেশ্যে শ্রী গৌরীবেদান্ত সমাজে স্থাপন করিয়াছেন। শ্রীল গুরু মহারাজ রাধাপক্ষীয় যাহারা উন্নততম ভজন মার্গে উপলম্বর সে সেবা করিয়া থাকেন তাহাদের মধ্যে এক প্রকার সকলে কৃষ্ণেশ্বরী শ্রীমতী রাধারানীর বিপ্রলম্ব ভাব চিন্তা করেন, কিন্তু অসমতীয় গুরুপাদ পদ্ম শ্রী রাধারানীর সহিত কৃষ্ণের বিপ্রলম্ব চিন্তা করিতেন। শ্রীকৃষ্ণের রাধা অর্থে কৃষ্ণ সম্বন্ধীয় রাধা, আর শ্রীরাধার কৃষ্ণ অর্থে শ্রীরাধার সম্বন্ধীয় কৃষ্ণ। শ্রীরাধার সম্বন্ধীয় কৃষ্ণের সর্বোৎকর্ষ শ্রী গুরুপাদ পদ্ম রাধা বিরহ অপেক্ষা কৃষ্ণ বিরহী অধিক চিন্তা করিতেন। রাধারানী কৃষ্ণের বিরহে দুঃখিতা মর্মহতা এই বিপ্রলম্ব ভাবে শ্রী সাধারণ সাধকের অভিষ্ট, কিন্তু শ্রীল গুরুদেব ইহার ঠিক বিপরীত কৃষ্ণ এই রাধারানীর চিন্তায় দুর্ভাবে নির্বন থাকা তার অঙ্গকান্তি বিভুদ্ধ হইয়া রাধারানীকে বিদ্ধ হইয়াছেন, অর্থাৎ রাধারানী বর্ণ প্রাপ্ত হইয়াছেন। শ্রীমন মহাপ্রভু এই বিপ্রলম্ব রস প্রসারিচা সর্বতভাবে প্রচার করিয়াছেন এবং শিক্ষা দিয়াছেন। কৃষ্ণই রাধারানী চিন্তা করুন ইহাই গৌরী গ্রন্থ সমিতির উদ্দেশ্য। গৌরীয় সমিতির উদ্দেশ্য বলতে গিয়ে গুণমাচন্দ্র বলতে আত্মহত্যা এইভাবে বলেছেন যে গৌরীয় সাধারণ সমিতির উদ্দেশ্য কি, সেটা বলছেন শ্রীমন মহাপ্রভু যে বিপ্রলম্ব রসনিচ্ছা সর্বতভাবে প্রচার করিয়াছেন শিক্ষা দিয়াছেন, শ্রীকৃষ্ণই রাধারানী চিন্তা করুন ইহাই গৌরী গ্রন্থ সমিতির উদ্দেশ্য। এই সমিতি যে যে স্থানে মন্দির পরিচিত হইয়াছে সেই সে স্থানে মন্দিরের মধ্যে শ্রীকৃষ্ণ দিকে প্রকাশিত হইয়াছে। আমরা সাধারণত গুরুদেবের অপরের শিষ্য বিরোধী দেখতে পাই যে শিষ্যের বিরহ দেখা যায় কিন্তু গুরুদেবের বিরহ সব দেখা যায় না। কোনো কোনো ক্ষেত্রে দুর্পাদন দেখা গেছে যে জনকাধিক বস্ত্র চিন্তা পথ শিষ্যের বিরহ আর গুরুদেবের বিরহ, গুরুদেবের জন্য শিষ্যের বিরহ আর শিষ্যের জন্য গুরুদেবের বিরহ এক ছোট ঘটনা বলছি। জগন্নাথ নামে একটি ছেলে, আমি স্মরণ তার বাবার মুখে শ্রমণ করেছি, কিছুদিন তিনি যুদ্ধ করেছিলেন, দু এক বছর থাকার পরে তিনি বাড়ি চলে যান বর্তমান বাংলাদেশে তার বাড়ি। কিছুদিন যাওয়ার পরে তার সংকট অসুখ হয়, সে জানতে পারে যে আমার আমি মৃত্যুশয্যায় সাহিত্য আগে আমাকে চলে যেতে পারবে। তখন তিনি বাবাকে ডাকলেন যে বাবা, আপনার নিকট একটা আমার শেষ নিবেদন প্রার্থনা যে যে কলাগাছটি আমি এখানে লাগিয়েছি সেই কলাগাছ একটা সুন্দর যে কলা হয়েছে, হ্যাঁ এই কলা গাছটি যখন কলা যখন এই কলাগুলো পাতা আরম্ভ করবে এই কলাগুলো নিয়ে আমার দুপাত পদ্মে আপনি দিয়ে আসবেন, এই পাঠটা আপনি জানেন এ বলে বাস সেদিন তিনি সেখানে ঝরকার করেন। তা সেই পুত্রের ইচ্ছা পালন করার জন্য তার বাবা তখন গুরু মহাশ ছিলেন বিদ্যালয় পরিমাণ তখন হয় নেন মানে মানে এই সকল এখানে হয় না, যাই হোক তিনি এসেছিলেন সেই কলা গাঁধিটি নিয়ে তিনি সেই চূর্ণ করেছিলেন এবং দুর্পাদ নিকট তিনি পূর্বের কথা বললেন যে আমার পুত্র যখন মৃত্যুপক্ষে পুত্র হয়েছিল সেই সময় এই আদেশ করে দিয়েছে এই কান্দিটি আপনাকে দিয়ে তখন এই কথা এবং শুনলেন গুরু মহারাজ অসুন্দর নেন শান্তি লাগে এইখানে শিষ্যের জন্য যে গুরুদেবের যে স্বর্ণ ওরা কি বলছেন যে গুরুদেব শান্তি লাগে যেমন গুরুমাদেব ওরা চিন্তা করছেন গুরুদেব যেমন যেমন স্বর্ণ করতেন আর শিষ্যের এই কথা শুনে যে তার গুরুপতি কিরকম তার নিষ্ঠা যে এই কলা তখন পারবে তুমি আমার গুরুদেব চাইছো এইটা আমার শেষ নিবেদন সেই কথা শুনে গুরুমাস খানের প্রতিদিন অধ্যয়নে কান্দে লাগে এইখানে যে আমরা শিষ্যের বিরহ অপেক্ষা মুজিয়ে পাঠ করেন যে শিষ্যের জন্য যে দূর বিরহ বা শিষ্যের জন্য যে বিরহ এখানে আমরা দেখি আমার মরিয় রূপার কর্ম আছে মুক্তানন্দ অঙ্গ সিং মহারাজের তিনি বিশেষ যে কোন কথা বলতে বলতে তিনি কর্মন্ত্রের সঙ্গে দেখা যায় না একমাত্র আমি দেখেছি যে যখন সুন্দরানন্দ দেহ ত্যাগ করল এবং সুন্দরানন্দ কেন্দ্র করে এখানে যখন সভা সমিতি আমাদের হয়েছিল সেই সভা গুরুমহাজ দেবরায় অঙ্গ সিং মহারাজ সুন্দরানন্দের কথা করতে করতে বলতে বলতে তার বাসশক্তি লোপ হয়ে গেছিল মানে বদগত ভাবে তার বাসশক্তি লোপ হয়ে গেছিল এই একটা মাত্র ঘটনা আমি দেখেছিলাম অঙ্গ সিং মহারাজ তিনি অত সুন্দরানন্দের কিছু পারেন কিন্তু শিষ্যের জন্য অনুমত দেখা যাচ্ছে ওই সুন্দরানন্দের জন্য তিনিও সেখানে তার বাসশক্তি এখানে লোপ হয়ে গেছিল শেষ আমি প্রার্থনা করি যে আমাদের যে গৌরীয় জাতীয় সমিতি মধ্য রূপাকরণ প্রতিষ্ঠা করে গিয়েছেন এটা একটা যে উদ্যান সদৃশ সেই উদ্যান সদের মধ্যে বহু কিছু ফুলের চারা গাছ লাগানো হয়েছে এবং সুন্দর সুন্দর গোলাপ গাছও লাগানো হয়েছে সেই সুন্দর সুন্দর গোলাপ গাছের মধ্যে যে গাছ রয়েছে তার মধ্যে বহু ফুল প্রস্তুত হলেও তার মধ্যে দেখা তিনটি পুষ্প সবচেয়ে বেশি বড় এবং তার মধ্যে সুমন্ত্র বেশি দেখা যাচ্ছে হ্যাঁ এবং সেই তিনটি পুষ্পই সমস্ত উদ্যানকে তারা তারা বিভূত করে রাখছেন বা তার যে সুগন্ধ আকৃষ্ট হয়ে যাচ্ছে সেই তিনজন হচ্ছে কে না পূজ্যপাদ অঙ্গ সিং মহারাজ পূজ্যপাদ ছিল নারায়ণ মহারাজ পূজ্যপাদ ছিল তিনি ব্রহ্মা আমাদের বেদান্ত সঙ্গীত একটা উদ্যান সেই উজ্জ্বলে তারা উজ্জ্বল তারা যে উজ্জ্বল নক্ষত্র যখন বলা হয় সেই উজ্জ্বল নক্ষত্র তিনজন আজ বুদ্ধিবে এবং ধ্রুভাগে সে আত্মভক্তি কেন্দ্রকে সদা কেন্দ্রে যে প্রার্থনা করি যেন এই পূজ্যপাদ ছিল অঙ্গ সিং মহারাজ তথা নারায়ণ মহারাজ তার কত বছর যে দীঠাকুর এবং মহাপুরতা জগতারা প্রচার করুন এবং তাদের আনুগত্যে যেন আমরা গুরুদেবের সেবা করতে পারি এই প্রার্থনা জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সন্দেহ থাকে না যখন আমাকে বলা হয় তখন আমি এই মানে সিদ্ধান্ত ধর ঠিক পাই না আমি তখন বলি না আমরা বলি তাহলে আমার যে সিদ্ধান্ত হচ্ছে গোলমাল থাকছে মাথা হয়ে গেলাম এই জন্য দ্বিতীয় জানি যে কিন্তু কিন্তু যেগুলো রয়েছে সেগুলো ইচ্ছাকৃত ভাবে প্রকাশ করি তারা একটা সমস্যা সিদ্ধান্তরা ফাঁকাফাঁকি হয়ে যাবে এখন মনে হয় নানা মাঝে আমি সেগুলো সমাধান করার চেষ্টা করলাম অর্থাৎ আমাকে জানাবার জন্য
এখন আরতির সময় হয়ে গেছে আমার ইচ্ছা ছিল যে দশ দশ মিনিট সব ব্রহ্মচারীরা বলবে আপনারা শ্রীপাদ কৃষ্ণ কৃপা ব্রহ্মচারীর আবেগ ভরা আপনারা পুষ্পাঞ্জলি শ্রবণ করবেন আমি দু একটি কথা নিবেদন করব প্রথম বিরহ কাকে বলে বিরহ বলে কাকে একটি মনে করুন যে সে কোন শিষ্য কোন উন্নত মার্গের আপনি ভজনের মধ্যে প্রবিষ্ট হয়নি তত্ত্ব জ্ঞান হয়নি কিছুই জানেন তাহার জন্য যদি গুরুদেব দু ফোঁটা জল ফেলে দেন তাহার স্নেহের দ্বারা ওটাকে বিরহ বলা যাবে কিনা এটাকে স্নেহ বলা হতে পারে কৃষ্ণ অথবা কৃষ্ণ সম্বন্ধে যারা আছেন শ্রীমতী রাধিকা ইত্যাদি ওনার সম্বন্ধেতে রহ মানে আত্মা সম্বন্ধে যদি বিচার হয় আর সেটি কৃষ্ণের প্রতি হয় কি রাধা অথবা গোপীগণের হয় তাহলে সেটি বিরহ হবে ওটাকে বিপ্রলম্ব বলা যাবে গৌর কিশোর দাস রাজ মহারাজের সম্বন্ধে বলা হচ্ছে নমো গৌর কিশোরায় সাক্ষাৎ বৈরাগ্য মূর্তে বিপ্রসাম্বুধি শিষ্যের প্রতি এটাকে বলা হবে কি যদি শিষ্য ওই রকম যদি হতো, কোন নয়ন মঞ্জরি হতো, তাহার জন্য যদি হতো তাহলে তাকে দৃঢ় বলা হয়। অন্যথায় এটা শুধু হচ্ছে স্নেহ, কৃপা, কৃপা দ্বারা দ্রবিত হয়ে যে গুরুদেব তাহার জন্য একটু কেঁদেছে, এটাকে বিরহ মহাবিপ্রলম্ব বলা হবে না। প্রথম কথা এটাই, নয় তো ভুল ধারণা হয়ে যাবে। তাহলে সাধারণ জাগতিক লোক তার শিষ্যের জন্য, জাগতিক গুরু যার কোনো জ্ঞান নাই, তত্ত্ব জ্ঞান নাই, বিরহ কাকে বলে, বিপ্রলম্ব কাকে বলে, প্রেম কাকে বলে, এমনকি শ্রদ্ধাও তাহার হয় নাই। আর গুরু শিষ্যের জন্য খুব কাঞ্ছে অঝোর দিতে, তাকে কি বিরহ বলা হবে? এটা বিরহ বলা হবে? এইসবগুলি আমাদের খুব বিচার করে দিয়ে এইসবগুলি কথা বলতে হবে। এই জন্য বিরহ না, এটা একটা কৃপার একটা হতে পারে, কৃপা স্নেহ একটা হতে পারে, কিন্তু বিরহ কৃষ্ণ আর রাধিকার সম্বন্ধে ছাড়া দিয়ে আর গোপীগণের যে আছে ও ছাড়া আর বিপ্রলম্ব এইসবগুলি প্রয়োগ করা যাবে না, নাই তো সব সিদ্ধান্ত গোলমাল হয়ে যাবে। আর একটি বিশেষ কথা, আবেগ ভারে তিনি এটা বললেন, একটি স্বাতন্ত্রময়ী সেবা আর একটা হচ্ছে আনুগত্যময়ী সেবা। স্বতন্ত্রময়ী সেবা থেকে আনুগত্যময়ী সেবার পরম উৎকর্ষ। এখন যদি বিচার করা যায় তাহলে শ্রীমতী রাধিকার সেবাটা আনুগত্যময়ী না স্বতন্ত্রময়ী? কি হবে কৃষ্ণদাস, কৃষ্ণ কৃপা প্রভু, রাধারানীর সেবাটাকে আনুগত্যময়ী না স্বাতন্ত্রময়ী? কোনটি?
রাধারানীকে বাদ দিয়ে।
আচ্ছা, আর রাধারানীকে বাদ, ললিতা সখী যে সেবা এটাকে স্বাতন্ত্রময়ী বলা হবে না কি আনুগত্যময়ী বলা হবে? কি
বলবো?
অষ্ট সখীর মধ্যে কাহারও আনুগত্যময়ী আছে? তাহলে তা মঞ্জরীগণ রাধা রানী থেকে বহু উন্নত, এটা কেউ বলতে পারে? খবরদার, এই সবগুলি কথা যেন বিচার করে বলা হবে।
মানে সখীগণের থেকে মঞ্জরীগণ শ্রেষ্ঠ হয়ে যাচ্ছেন,
তা তো শ্রেষ্ঠ হয়ে যাবে, এটা কখনো যেন সিদ্ধান্তের মধ্যে না আসে। বৈশিষ্ট্য বলবো, একটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন, তার একটি চাপরাশি আছে, চাপরাশিটা তার ঘরে ভেতরে ঢুকে তার স্ত্রীর সঙ্গে কথা বলে, তার মেয়ের সঙ্গে কথা, তার ছেলের সঙ্গে, আর ঘরে সব বাজার টোকার সব ওই আড্ডালিটা করে আসে, আর অফিসের সামনে সেটি দাঁড়িয়ে থাকে। তখন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট আসলেন, এসপি আসলেন, কি বহু বড় বড় ইন্সপেক্টর আসলো, তখন ওই চাপরাশিটাকে বলবে, ভাই দেখতো সাহেব কি করছেন, তার সঙ্গে আমি মিল দেখা করতে পারবো? না না মশাই, এখন অবশ্য সময় নাই, উনি ঘরে থেকে ব্যস্ত আছে। আচ্ছা একটু যদি অফিসে বসেন তাহলে তুমি আমার কথা একটু বলবে যে সে উনি দেখা করবে। আচ্ছা আমি বলে, আর চট করে ঘরে ঢুকে গেল, আর সাহেবের সঙ্গে, সাহেব গামছা পরে স্নান করছে, তার সঙ্গে কথা বলছে। তাহলে এই চপরাশিটা তো ওই এসপি থেকে আর ডিএসপি আর অন্য লোকের থেকে তাহলে তো শ্রেষ্ঠ, এইটা কেউ বলবে কি? ঠিক এই রকম ভাবে মঞ্জরীগণের একটি বৈশিষ্ট্য আছে, যেখানে ললিতা বিশাখা প্রভৃতিও যেতে পারেন নাই, সংকোচিত হন, সেখানে তো রাধাকৃষ্ণ মানে এমন ভাবে আছেন যেখানে ললিতা সেখানে যেতে পারেন না, রূপমঞ্জরী প্রভৃতি যে তারা যেতে পারে, যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি এইটা থাকে তাহলে নিজের কাপড় দিয়ে তাহাকে দুজনকে করে, ললিতা বিশাখা এইটা করতে পারে, এই জন্য তাহাদের একটা বৈশিষ্ট্য আছে। কিন্তু তাই বলে এরা যে ওদের থেকে শ্রেষ্ঠ হয়ে যাবে এটা কল্পনা করতে পারে, মা দোষ হয়ে যাবে, এইসবগুলি বিশেষ করে বিচার করে দিয়ে বিচার করা। অতএব সিদ্ধান্ত খুব ভালোভাবে বিচার করে বল। আর আরেক যেখানে বলছে, তাম্বুলা অর্পণ পাদ মর্দন পয়ো দান আবিষার আদি বৃন্দার प्रण्य महेश्वरें सतपति जोस्तोष्यन्ति प्रिया प्राण प्रेष सखी कुलाबली किलादपि असंकोचिता भूमिका जन ललिता विशाखा सब असंकोच करबे उन्हें सहज जेते पारबे ना से कने एरा की करबे झट करे पहुंची जाए आ सेवा कर वैशिष्ट्य आछे किंतु ललितार गौण एरा के ललितार गौण आदर गुरु के विशाखा गुरु आर एरा ललितार गौण इटा भूलबा ना যদি ললিতা থেকে বিশাখা থেকে আর রাধাজি থেকেও শ্রেষ্ঠ যদি হয়ে যেতেন তাহলে রাধাকৃষ্ণ বলা হয় কেন বলাবে কেন এই জন্য এইসব আমাদের শর্ট সন্দর্ভ ভালো করে পড়তে হবে এই হাবি জাবি লোকের কথা পড়ে এই যতগুলি বাবাজি এদের চৈতন্য চৈতন্য চৈতামৃতাদি পড়ে দিয়ে কতগুলি গোলমাল পেয়ে যায় বিশেষ করে রাধা গোবিন্দনাথের যারা গ্রন্থ ইত্যাদি পড়বে তাদের জরুর এই সিদ্ধান্তের মধ্যে কতগুলি নিশ্চিত
রাধা গোবিন্দনাথের সিদ্ধান্তে
পড়লেই নষ্ট হয়ে যায় বিচার এই জন্য তাহার গ্রন্থগুলি কি অপসিদ্ধান্ত করছেন এর জন্য কিছু রাখলে পারা যায় কিন্তু তাহার কোন বিচার গ্রহণ করা উচিত না নয় তো ভক্তি রাজ্য থেকে বিচ্যুতি এসে যাবে এইসব কতগুলি গুরু মহারাজ তাহাকে কত পয়েন্ট দিয়ে একবারে নষ্ট খস্ত করেছে দ্বিতীয় কথা তাহার একটা বৈষ্ণব দর্শন আছে আর ওইসব গুলি চৌপ আচ্ছা আর একটি কথা বিচারের কথা শুন গুরুদেব আমাদের তাহার জন্মদিনেতে তিনি তাহার গুরুদেবের পূজা করেছেন কৃষ্ণ কৃপা ব্রহ্মচারী প্রভুর বিচারেতে এই ব্যক্তিগত পূজা ঠিকই আছে এটা সমষ্টি পূজা না ব্যক্তিগত পূজা ইনি বললেন যে ব্যষ্টিগত গুরু মহারাজ তার গুরুদেবকে পূজা করছে আমার বিচারেতে এটা ঠিক নয় কেন গুরু মহারাজ তাহার গুরু পাদ পদ্মে নিজে জন্মদিনে তাহার সমস্ত গুরু ভ্রাতা শিষ্য মন্ডলী নিয়ে সমষ্টিগত ভাবেতে যে তাহার গুরু পাদ পদ্মের পূজা প্রচার করেছেন ওখানে মেদিনীপুরেতে কোন জায়গাতে খামটিতে যেখানেতে আমার মনে হয় 100,000 লোক ওখানেতে উপস্থিত ছিল 100,000 ওখানে খেয়েছে চার পাঁচ দিন
ধনঞ্জয় প্রভুর বাড়ি
ওই ওইটা বলছি গিরিশ বাবুর বাড়িতে যেখানে ব্যাস পূজা হয়েছিল সেখানে আমার মনে হয় 100,000 লোক তিন চার দিন এসেছে এটাকে ব্যক্তিগত পূজা বলা হবে গুরুদেবের না সমষ্টিগত বলা গুরুদেব হচ্ছেন নিজেই সমষ্টিগত যদি তিনি শুদ্ধ গুরু হন সদগুরু বলছে না যে তসমিন তুষ্টে যদি কোন ব্যক্তিগত ভাবে গুরু পাপ পদ্ম তাহার গুরু পরম্পরা সমস্ত নিয়ে বিচার করে দিয়া তাহার পূজা পঞ্চকে তাহার জন্মদিনে করছেন এটা কি ব্যক্তিগত হতে পারে এটা হতে পারে এই জন্য এই সবগুলি বিচার আমাদের গৌড়ীয় বৈষ্ণবের কোন আচার্যগণের জীব গোস্বামী পাদের এই সবগুলি যে এটি ব্যক্তিগত পূজা ব্যষ্টিগত আর এটি সমষ্টিগত এরকম কোথাও বিচার করে আমার তো মনে হয় যে গুরুদেব যা করেন সবগুলি সমষ্টিগত যদি শুদ্ধ গুরুপাদ প্রভুপাদ তার গুরুদেবের পূজা করেছেন তাহার জন্মদিন আর সেখানে লক্ষ লক্ষ লোকগুলিকে নিয়ে এসে বলছেন যে সে এরা যারা বসে আছে আমার গুরু সব কারণ এদেরকে দেখলেই আমার গুরু আর ভগবানের স্মৃতি এসে যায় সেখানে যে একাই সমষ্টিগত বলা হবে না ব্যষ্টিগত বলা হবে অতএব আমার মনে হয় যে গৌড়ীয় বৈষ্ণবগণ আমাদের গুরু পরম্পরাতে যারা এসেছে তারা গুরুদেবকে নিজেই পূজা করলেও এটা সমষ্টিগত হবে ব্যষ্টিগত হবে
দৈনন্দিন যে পূজা হয় গুরুদেবের, এটা তো
এটা না একটা ধরতে পারে, এটা তো কৃষ্ণের জন্য
সকালের
হয়, সমষ্টিগত আর ব্যষ্টিগত বলা হয়। তবে হ্যাঁ এটা বলতে পারে যে সে তাহার যে গুরুদেবের প্রতিদিন যে তার পাদুকাতে পূজা করছে কি তার সেবা করছে অর্চন করছে, এই দুটিকে তো সাধারণ হতে
সেখানে
সকলের হয়ে যখন যখন করছে একলাই তার পূজা করছে তাহলে তাকে সমষ্টিগত। অতএব এই সমস্ত গুলি বিচার ভালোভাবে তিনি বিবেচনা করে দিয়ে বিশেষ করে ঐশ্বর্য এবং মাধুর্যের যে বিচারগুলি এটা বেশ ওর মধ্যে পারঙ্গত হয়ে শিক্ষাগুরুর অধীনে বিচার করে দিয়ে শ্রমণ করে আর তারপরে এই সবগুলি অভিব্যক্তি এই কি বৈধিভক্তি আর রাগাঙ্গ ভক্তি সম্বন্ধে যে বললো ঠিকই বলেছে, তথাপি ওর মধ্যে কিছু আরো সংস্কৃত ভাবে সুধার করে দিয়ে আর তারপরে এইসব। এখন আমি তথাপি এর প্রয়াস স্তুত্য প্রশংসনীয় যাই গিয়ে আলোচনা করছে, এইরকম আলোচনা করলে করতে 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 ভগবান কৃপা করবেন, গুরুদেব কৃপা করবেন, যাতে দাদা আমি বুদ্ধিযোগম ওরকম ধীরে ধীরে হয়ে যাবে, অনুগত হয়ে যে এইরকম প্রার্থনা করলে বৈষ্ণব সং করলে বৈষ্ণবদের আদর করলে নিশ্চিত রূপে এইসবগুলি সব সিদ্ধান্তকে দেখে প্রকাশ করে। এখন আমি শ্রীপাদ ত্রিদণ্ডী মহারাজকে শিল প্রভুপাদের কিছু মহিমা গানের জন্য আমি নিবেদন করছি। বর্ণাশ্রম ধর্ম প্রভুপাদ স্থাপিত করেছিলেন এটা বলেছি, দুইটি বর্ণাশ্রম ধর্ম, একটি অদ্বৈব বর্ণাশ্রম ধর্ম আর একটা হচ্ছে দৈব বর্ণাশ্রম ধর্ম। আমাদের সনাতন ধর্মে মূল ভিত্তি একরকমে বলতে গেলে দৈব বর্ণাশ্রম ধর্ম। আজকাল প্রায় যে চলছে কি প্রভুপাদের পূর্বে যে চলছিল ওগুলি অদ্বৈব বর্ণাশ্রম ধর্ম, ব্রাহ্মণের পুত্র ব্রাহ্মণ হবে, গোস্বাইদের পুত্র গোস্বামী হবে, ক্ষত্রিয় পুত্র ক্ষত্রিয় হবে, এইগুলি মাঝখানে প্রচলন হয়েছে। পূর্বে সত্যযুগে ত্রেতা যুগেতে এইরকম ভাব ছিল না। মহারাজ ঋষভদেবের একশত পুত্রের মধ্যে কতগুলি বর্ণাশ্রম ধর্ম থেকে একেবারে উপরে নবযোগেন্দ্র, ৮১ জন স্মার্ত ব্রাহ্মণ আর মহারাজ ভরত
দশজন ক্ষত্রিয়
তাহলে একটি পিতার বহু রকমের সন্তান, এটা কথা ঠিক হয়? এটা কোন যুগের কথা? ত্রেতা যুগের কথা। তাহলে ত্রেতা যুগে এই সকল বিচার ছিল। শোনা যায় কোন ছেলে একটি গুরু কাছে গেল, গুরুদেব বললেন যে সে তোমার বাপের নাম কি, কি পরিচয়? সত্যকাম জবাল। তিনি গুরুদেবের কাছে যাবাতে উনি জিজ্ঞাসা করলেন পূর্বে চতুষ্পাটি কাকে বলে? চতুষ্পাটি মানে কি ভাই? হ্যাঁ,
চারটি বিষয় পাঠ হয়,
চারটি বিষয় পাঠ হয় না, চারটি বেদ পড়াইবার জন্য যেখানে প্রারম্ভিক সমস্তগুলি শিক্ষা দিয়া যায় তাকে বলে চতুষ্পাটি। চারটি বেদ, চতুর্বেদী তো চারটি বেদ যারা জানে তাকে বলে চতুর্বেদী। চতুষ্পাঠি পাঠন পঠন পাঠন হয় যেখানেতে প্রারম্ভিক তবস্থা চারটি বেদ ইত্যাদি তাকে বলে চতুষ্পাঠী।
চারি বেদ যেখানে পড়ানো হয়,
হ্যাঁ চারটি বেদ, এই এই জন্য চারটি বেদ শিক্ষা দেওয়া হয়,
সেটাই চতুষ্পাঠী,
সেইটা হয় চতুষ্পাঠী। পঠন পাঠন যেখানে করানো হয়, চতু চতু মানে কি
চারটি চারটি
চারটি বেদ
প্রারম্ভিক
সবগুলি, প্রারম্ভিক থেকে আরম্ভ করে যত উপর পর্যন্ত চলে যায় এইগুলি। আমি কি বলতে যাচ্ছিলাম ভুলে যাচ্ছি,
ব্রাহ্মণ,
হ্যাঁ দৈব বর্ণাশ্রম অদৈব বর্ণ,
ঋষভ দেবের কথা,
ঋষভ দেব, হ্যাঁ তো ওই সত্যকাম জবাল, তিনি গুরুর নিকটে যাওয়াতে তিনি বললেন যে তোমার বাপের নাম কি, তোমার কি পরিচয়, তোমার গোত্র কি। তিনি বললেন আমি তো জানি না, তো যা তোমার পিতাকে জিজ্ঞাসা কর। তিনি বলে আমার পিতা নাই মা আছে, তো যা মাকে জিজ্ঞাসা করো তোমার কি গোত্র, তোমার পতি কে ছিলেন। মায়ের কাছে গেল, মা বললো যে সে আমি দেখো ব্যভিচারিণী স্ত্রী ছিলাম, কোন পতি দিয়ে কোন পুরুষ দিয়ে তুমি আর জন্ম হয়েছে আমি জানি না, অতএব তোমার গোত্র আমি জানি না, তুমি শুধু বলবে যে সে আমি আমার মায়ের পুত্র
জবালা,
জবালার পুত্র, এইটা শুধু
জবাল সত্য।
তখন তিনি বললেন যে গুরুকে যে গুরুদেব আমার মা বলেছে যে সে আমি জানি না যে আমার কে কার কাছ থেকে আমার জন্ম, পিতার নামটা কি গোত্র কি আমি জানি না, আমার নাম জবালা, আমার তুমি পুত্র, তোমার নাম হচ্ছে সত্যনাম। গুরুদেব তখন তার বলে তুমি ব্রাহ্মণ, ব্রাহ্মণ ছাড়া এইরকম হয়ে সত্য কেউ কথা বলতে পারে, অপ্রিয় সত্য, অর্থাৎ নিশ্চিত এটা ব্রাহ্মণের গুণ, তোমাকে এক্ষণি উপনয়ন করে দিয়ে আর বেদ অধ্যায়। দেখুন তো চতুর্বর্ণম মায়া, চতুর্বর্ণম মায়া সিস্টেম, গুণ কর্ম বিভাগ। আর ভাগবতীতে যস্য জল লক্ষণম পুংসো বর্ণাভিব্যঞ্জক, পুংসো বর্ণাভিব্যঞ্জক মানে কি পুরুষ দ্বারা, কে পুরুষ, কৃষ্ণ স্বয়ং ভগবান কি আর ব্যাস দেব ইত্যাদি, কি আমাদের আঠারোটি স্মৃতি মনুস্মৃতি তার মধ্যে প্রধান, ওই সবগুলি বিচার নিয়ে যাহাদের গুণ আর কর্ম এই সবগুলি বিচার দিয়েছেন, তদ অনুসারে ব্রাহ্মণের গুণ যার মধ্যে আছে, ক্ষত্রিয় গুণ যার মধ্যে আছে তাকে ক্ষত্রিয়, ব্রাহ্মণের গুণ তাকে ব্রাহ্মণ, এটি আমাদের প্রাচীন সময়ের ব্যবস্থা ছিল। বশিষ্ঠ ব্রাহ্মণ আর বিশ্বমিত্র ক্ষত্রিয়, তিনি ব্রাহ্মণ হওয়ার জন্য চেষ্টা করতে লাগলেন, উনি স্বীকার করবেন না, তিনি তাকে এমনকি মারবার জন্য হত্যা করবারও চেষ্টা করেছেন, কিছুতেই পারলেন। একদিন তার স্ত্রীর সঙ্গে তিনি বসে আছেন, অরুন্ধতী সঙ্গে, অরুন্ধতী বলছে যে তোমার সব একশত পুত্রকে এই বিশ্বামিত্র হত্যা করে দিল, তোমাও কেউ মারবে, আর তোমার ঘোর বিরোধিতা করছে, তুমি তাকে ব্রাহ্মণ বলে দিলেই তো হয়ে যায়। তখন তিনি বললেন যে সে দেখো ও অনেক উন্নত হয়েছে, সব কিছু ঠিক আছে, অভি ক্ষমা গুণ তার মধ্যে আসে, যদি তার মধ্যে ক্ষমাগুণ সহিষ্ণুতা এসে যায় আর ক্ষমাগুণ, যদি আমি এখনই তাকে বলে দিই তাহলে তাহার উন্নতি হবে না আর তার মধ্যে ত্রুটি থেকে যাবে, অতএব ব্রাহ্মণের গুণ সমস্ত তার মধ্যে আসে নাই, যদি হয়ে যায় আমি বলে দিই। বিশ্বমিত্র মারবার তালেতেই কুটিরের পিছনে দিয়ে শুনছে যে বাহারে আসলে তাকে মারব, যখনই শুনেন তখন তার হৃদয় পরিবর্তিত হয়ে গেল আর তাহার কুটির সামনে যে তাহাকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন, আপনি আমাকে ক্ষমা করুন, আমি কোনোদিন ব্রাহ্মণ হতে পারব না, আমার আর ব্রাহ্মণ হওয়ার আর লালসা আমি ছেড়ে দিই, আর আমি ব্রাহ্মণ হব না, আমার মধ্যে সহিষ্ণুতা নাই, ক্ষমা গুণ নাই। তখন উঠো উঠো ব্রহ্মর্ষি, উঠো উঠো ব্রহ্মর্ষি, তাকে উঠো। এইরকম ভাবে এইগুলির নিয়ম ছিল, অতএব ব্রাহ্মণের পুত্র ব্রাহ্মণ হবে, ক্ষত্রিয় পুত্র ক্ষত্রিয় হবে, আর বৈষ্ণবের পুত্রই বৈষ্ণব হবে, এটা কোন মানে জাতি গোস্বামী সম্বন্ধে প্রভুপাদ বলেছেন যে জাতি গোস্বামী কোন বলে জিনিস নাই। গোস্বামীর পুত্র যদি সত্যি সত্যি তাহার মধ্যে ভক্তি থাকে তাহলে তাহাকে বলা যাবে, আর নচেত তাহার মধ্যে যদি হয় না তাহলে বলা যাবে না। রাবণ ব্রাহ্মণের পুত্র, তিনি একজন ঋষির সন্তান, কুলস্থ ঋষি, কোথায় অসুর মধ্যে তাকে গণনা করা। আর মহারাজ প্রহ্লাদ, তিনি একটা অসুর, দৈত্যকুল শ্রেষ্ঠ, আর তাহার পুত্র, আর তিনি বৈষ্ণবের মধ্যে এক কত উন্নত বৈষ্ণব মহা, অতএব তাহাকে ব্রাহ্মণের অপেক্ষা কোটি গুণ শ্রেষ্ঠ তাহাকে বলা হবে প্রহ্লাদ মহারাজকে। অতএব এই সবগুলি বিচার প্রভুপাদ স্থাপন করেন জগতে। হ্যাঁ, নচেত এই সবগুলি প্রায় সব ধ্বংস হয়ে আসছিল, এখনো অভি সম্পূর্ণরূপে প্রচার হয় নাই, তথাপি অনেকটা কিছু দমিত হয়েছে সমাজ। অনেক এইসবগুলি প্রভুপাদের সময় কারিগুলি কথা আছে, এই সবগুলি বিস্তার করলে অনেক হয়ে যাবে। অতএব অন্য কথা বলি, প্রভুপাদের একটি বৈশিষ্ট্য এইটি, একটি পাঞ্চরাত্রিক মত আছে আর একটা হচ্ছে ভাগবত মত। পাঞ্চরাত্রিক মত তাকে কাকে বলে? শিব বিগ্রহ প্রতিষ্ঠা দীক্ষা, দীক্ষা আমাদের দীক্ষা কি? পাঞ্চরাত্রি কি? আর এই শিক্ষা গুণটা কি হচ্ছে? এই হচ্ছে ভাগবত। হরিদাস ঠাকুরের গুরু কে? কে গুরু? কার কাছে দীক্ষা নিয়েছিলেন? আর মহাপ্রভু তাকে অত সম্মান দিয়ে তিনি নামাচার্য, তিনি গুরু করে দিলেন। আচ্ছা এই বলুন তো, স্বরূপ দামোদর, স্বরূপ দামোদরের গুরু কে? কে গুরু? মায়াবাদী সন্ন্যাসী কাছে যে বারাণসীতে, আর তিনি অভি ব্রহ্মচারী বেশ নিয়েছিলেন, সন্ন্যাসীও বেশ নয়, অভিপট্ট ইত্যাদি ধারণ করেন। তাকে আমাদের সম্প্রদায়ের মধ্যে গ্রহণ করে তাকে সর্বোত্তম বলা হচ্ছে, কেন? কারণটা কি? কারণটা কি? অতএব এই সবগুলি বিশেষ রূপেতে বিচার করতে হবে। আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়তে শ্রীল প্রভুপাদ বলেন যে ভাগবত পরম্পরা শ্রেষ্ঠ, যাহার শিক্ষাতে সে দীক্ষাই গুরু হন, শিক্ষা গুরু রূপেতে হন, অথবা যে কে যাকে বরণ করতে পারে ওই শিক্ষা গুরু শিক্ষাতে তারা রাধাকৃষ্ণের একান্তিক ভজনেতে প্রবেশ করতে পারে, শ্রীমান মহাপ্রভুর বিচারধারা তারা গ্রহণ করতে পারে, এই ধারাটাকে বলে ভাগবত পরম্পরা। এটি দীক্ষা ইত্যাদি কোন ধার ধারে না, কিন্তু তাই বলে যদি দীক্ষার গুরুকে আর দীক্ষাকে যদি অস্বীকার করা যায় তাহলে একেবারে চৌপট হয়ে যাবে, তাও নয়। এই জন্য গুরুপাদ পদ্মাদার বলেছেন যে ভাগবত পরম্পরা অধীনে হচ্ছে, তার ক্রোড়ীভূত করে হচ্ছে, একে ক্রোড়ীভূত করে কি? দীক্ষা ইত্যাদি যে পাঞ্চরাত্রিক বিধানকে নিয়ে তাহাকে ক্রোড়ীভূত করে ভাগবত পরম্পরা, তদ অনুসারে বিচার করে বলেছে। অতএব অর্চন পূজন ইত্যাদি, দীক্ষা মন্দির ইত্যাদি করা, এগুলি হচ্ছে পাঞ্চরাত্রিক বিধান। পাঞ্চরাত্রিক না না, পাঞ্চরাত্রিক, রাত্রিক মানে জ্ঞান, তত্ত্ব জ্ঞান ইত্যাদি, এইটি জ্ঞান তাহার থেকে হয়, তাই এই জন্য নারদ পঞ্চরাত্র তার মধ্যে সর্বশ্রেষ্ঠ। তারপরে ইনার আছে ব্যাসদেবের পিতা, এইরকম হয়তো কতগুলি আছে। এই যদ অনুসারেতে শ্রীমন্দির অর্চন ইত্যাদি ব্যবস্থা, দীক্ষার ব্যবস্থা, গুরুর লক্ষণ, শিষ্যের লক্ষণ, সাধারণভাবে এই সবগুলি বিচার কুল করা আছে, যেরকম হরিভক্তি বিলাস, ওইটা পাঞ্চরাত্রি ইত্যাদি নিয়ে ওর মধ্যে বিচার করে দিয়ে এই সবগুলি বিচার করেছেন। আর ভাগবত পরম্পরা কি হচ্ছে? ভাব, গোপীরা যেরকম হতে কৃষ্ণের সেবা করেছে, কৃষ্ণ তাতে বশীভূত হয়েছেন, এই জন্য শ্রীমদ ভাগবত বিচারকে নিয়ে যারা চলবে এরা হচ্ছে রূপ গোস্বামী ইত্যাদি যেরকম পথা অবলম্বন করে দিয়ে দিন রাত একেবারে তিনি চিন্তাতে নেমেছে অষ্টকালীন সেবা ইত্যাদি করলেন। প্রভুপাদ দুটাকে মিলিয়ে এক করলেন, নচেত আজকাল যুগেতে কেবল ভাগবত পরম্পরাও চলবে না আর কেবল পঞ্চরাত্রিক পরম্পরাও চলবে না। যদি ওই ভাগবত পরম্পরাকে ছেড়ে দিয়ে আমাদের রূপ রঘুনাথের কথা ছেড়ে দিয়ে যদি কেবলমাত্র অর্চন পূজন ইত্যাদি মধ্যে থাকে তাহলেও হবে না। আবার ওইটা যে যাবে অত্যন্ত উন্নত অধিকার, এটাকে বাদ দিয়ে ওটাও তো হবে না, যার গোড়াই নেই আর উপরটা হয়ে গেল। এই জন্য দুটাকে মিলে প্রভুপাদ এই পঞ্চরাত্রির বিধান প্লাস ভাগবত পরম্পরা এইসবগুলি নিয়ে দুটাকে যোজনা করে দিয়ে আমাদেরকে একটু রক্ষা করল, নচেত আমরা ভ্রষ্ট হয়ে যেতাম। এই কাজ অত্যন্ত তাহার গুরুত্বপূর্ণ। এই দুটাকে বিচার করে নিয়ে পূর্বে এগুলি ছিল না, প্রভুপাদের পূর্বে সন্ন্যাস ধারা ইত্যাদি পঞ্চরাত্রিকে এই যে বিধান এই সবগুলি প্রায় লুপ্ত হয়ে আসছিল। অথচ অষ্টকালিক যে লীলা সেবা ইত্যাদি রাগানুগা ভজন মার্গ এটি রুদ্ধ হয়ে আসছিল, সহজিয়া ইত্যাদি সবগুলি করছিল। এই জন্য প্রভুপাদ তিনি প্রথমে মঠ স্থাপন করলেন। গোলকৃষ্ণ দাস বাবাজি মহারাজ পূর্বে কি ভক্তিবিনোদ ঠাকুরের সময়তে জৈব ধর্মের দেখব সবগুলি আশ্রমেতে তাহারা ভজন করত, প্রচারে সেরকম ছিল না। প্রভুপাদ সেই সময়তে মঠ স্থাপন করে, অযোগ্য ব্যক্তিকে ও মঠে স্থাপন নিয়ে এসে তাদের চরিত্র সুধার করে দিয়ে ভগবত ভজনের মধ্যে লাগাবেন, এই জন্য মঠ স্থাপন ইত্যাদি। যদি এর কতগুলি দোষও আছে তথাপি তিনি প্রচলন করেন, ত্রিদণ্ড প্রথা ইত্যাদি প্রচলন করেন। আর পূর্বে আমাদের লোক বিমানেতে যেত না, কারেতে যেত না, খাড়াও করে দিয়ে খালি পায়েতে চলতো, খালি গায়েতে চলতো, আর কোনো বেলা খেত কোনো বেলা খেত না, এরকম হয়। প্রভুপাদ বললেন যে সেই সায়েন্সেতে বৈজ্ঞানিকরা যত রকমের আবিষ্কার করেছে আমরা সব কৃষ্ণের সেবাতে লাগিয়ে দিয়ে আমরা হোল বিশ্বেতে আমরা প্রচার করি। এর পূর্বে সকলই ভয়ভীত ছিল, কেউ গুলি ব্যবহার করত না, কিন্তু শুল প্রভুপাদ এটাকে প্রচার। তারপরে শুল প্রভুপাদ নরোত্তম ঠাকুরের আদর্শ গ্রহণ করেছে। গুরু মহারাজ প্রায়ই এটা বলতেন, লোকনাথ গোস্বামী কেউ কে শিষ্য করবেন, আর নরোত্তম ঠাকুর বলেন যে আপনারই শিষ্যত্ব আমি গ্রহণ করব, আপনাকে এই গুরু মানে। শেষ পর্যন্ত লোকনাথ গোস্বামীকে তাকে শিষ্য বলে গ্রহণ করতে হল। তিনি বলেন যে আমার কাছে থেকে ভজন কর। আর তিনি কি করলেন, সমস্ত বাংলা এদিকে পূর্বাঞ্চল মণিপুর আসাম সবত্র তিনি প্রচার করেন। তাহলে তাহার কি বিরোধিতা করতেন? গুরু মহারাজ বলতেন যে বিরোধিতা করেন না, সেরকম হয় প্রভুপাদ ছিল। গৌরকৃষ্ণ দাস মহারাজ কাউকে মন্ত্র দিবেন না। আর তিনি বলেন যে সে আমি আপনাকে গুরু রূপে বরণ করে নিয়েছি, আপনি যদি হরিনাম দীক্ষা না দেন তাহলে এই জীবনই ধারণ করব না। শেষ পর্যন্ত গোলকৃষ্ণ দাস বাবাজি মহারাজকে বাধ্য হয়ে তাকে শিষ্য করতে হলো। ছিল ভক্তিবিনোদ ঠাকুর মধ্যস্থ হলেন, এই ছেলেটাকে আপনি মেরে ফেলবেন না। তারপরে তিনি তাকে গ্রহণ করেন। তিনি বলেন যে কলিরাজ্যে যেও না। আর প্রভুপাদ কি করলেন, সবচেয়ে প্রথমে যে মঠ করলেন সেটি কলিকাতাতে বাগবাজারে, উল্টা দিন সবচেয়ে প্রথমে। আর ওইখান থেকে বিশ্বেতে সর্বত্র প্রচার করতে আরম্ভ করেছেন আর সমস্ত বিশ্বেতে প্রচার। তাহলে প্রভুপাদ কি বিরোধিতা করেছেন, গুরুদেবের আদেশ পালন করেন নাই? এইগুলি বুঝতে হবে, বিচার করে দিয়ে তাহার অন্তরের অভিলাষা মনোভীষ্ট কি। গৌরকৃষ্ণ দাস বাবাজি মহারাজ প্রভুপাদকে খুব স্নেহ করতেন এবং তাকে সম্মানও করতেন। কোথা থেকে এসেছ, গুরু মহারাজকে বললেন আমরা সরস্বতী ঠাকুরের আশ্রিত আপনার দর্শনের জন্য তিনি পাঠিয়েছেন। এসো এসো এসো, ঝটকাতে দাঁড়িয়ে বললেন যে সে তোমার সমস্ত আপদ বিপদ আমি লেলাম, তুমি ভজন কর নির্ভীক ভাবতে, তুমি সত্য কথা তুমি প্রচার। এই প্রভুপাদ কি বিরোধিতা করলেন, কলি রাজ্যে যে তিনি প্রথম ওখান থেকে আরম্ভ করে দিয়ে আর সর্বত্র তিনি প্রচার করেছেন, এইটা ঠিক আমাদেরই এইটি ধারা। এমনকি মহারাজ বলল যে ইংল্যান্ডেতে কত লোককে তিনি পাঠিয়েছেন, পূজ্যপাদ বন মহারাজকে, তীর্থ মহারাজকে, গোস্বামী মহারাজকে, আশ্বস্তগুলি প্রচার। তারই ধারাতে আবার স্বামীজি গেলেন, আবার তারই ধারাতে গুরু মহারাজ লিখে দিলেন উনাকে, স্বামী মহারাজ ওখান থেকে আমেরিকা থেকে লিখেছিলেন, আপনি একটা সার্টিফাইড কপি দিয়ে দেন, একটা লিখে দিয়ে দস্তখত করে যে আমার গৌড়ীয় বেদান্ত সমিতির ইনি আশ্রিত আর আমরা তাহার সহানুভূতি করছি, যদি ওখানে কোনো ক্ষতি হয় তাহলে আমার জন্য উনার জন্য আমরা দায়ী, এটা না হলে ওখানে যে থাকতে পারতেন না, এটা গুরু মহারাজ দিয়েছি। তারপরে ওই সার্টিফাইড কপি নিয়ে আর ওখানে দেখানোতে তারপরে তাহাকে ভিসা পেলেন কিছুদিন থাকবার জন্য। ওরা বলে কি স্বামীজি বলে গিয়েছেন যে সে কেউ তাহার সাহায্য করেন, কাজে এই মিথ্যা কথা, ডাহ মিথ্যা কথা। গুরু মায়ের তাকে সন্ন্যাস দিলেন আর তিনি স্বীকার করেছেন। কিরকম হতে গুরু মহারাজ বিরতিতে তিনি বলেছেন নিজেই কি বৈরাগ্য যুগ ভক্তির সম্প্রয়ত নই অপায়ন মানুন ভীষ্ম মন্দার কৃপাং বুদ্ধির যা পর দুঃখ দুঃখী শ্রী ভক্তি প্রজ্ঞান কি উনি নিজেই। আর আমার কাছে তার চিঠি আছে আর আমি তার শত শত সাহায্য করেছি, আর তিনি 300-400 চিঠিতে আমার ওটা গ্রহণ করেছেন, আর তাহারকে কেউ সাহায্য করেনি, শিল প্রভুপাল সাহায্য করেন নাই, মৃদঙ্গ পাঠানো হয়েছে, করতাল পাঠানো হয়েছে, সবই বিগ্রহ পাঠানো হয়েছে, আমরা সাহায্য করি নাই, প্রভুপাদ তাহাকে কৃপা করেন নাই, তার প্রভুপাদের কৃপা ছাড়াই তিনি পৌঁছে গিয়েছেন ওখানে। আমি আমেরিকাতে অস্ট্রেলিয়াতে এই সবগুলি বিষয়কে বিশেষ ভারতে আমি এটা বলেছিলাম আর সকলেই তাকে গ্রহণ করে। আমি বললাম যে সে আচ্ছা তোমরা বলছো যে ইনি প্রভুপাদ, ঠিক আছে প্রভুপাদ, গুরুদেবকে প্রভুপাদ বলা যায়, আচ্ছা তো তাই হলে মহারাজে তো বহু শিষ্য আর সন্ন্যাসী, সন্ন্যাসী হোক চাহে যাই হোক দণ্ডটা দিয়েছেন সকলকে, প্রায় 200-250 লোক ওরা আছে, ওরা আজকে নিজেই প্রভুপাদ কাহাচ্ছেন বলাচ্ছে কেন না, একটাও বলুক যে সে আমি প্রভুপাদ, কোনে বলে না, তাহলে প্রভুপাদের শিষ্য হয়ে আর ওরা বলবে যে আমি প্রভুপাদ, তাহলে যদি হয় যে উনি এই যুক্তি দেন যে সে না প্রত্যেক গুরুকে তার শিষ্য প্রভুপাদ, তাহলে তোমরা বল এইসব গুলি কেন বলছ, প্রভুপাদ বল কেন বলো না, আরে তার গুরু প্রতি এইরকম নিষ্ঠা, যাও তাহলে। আর শ্রীল প্রভুপাদ এইরকম হতে গৌরকিশোর দাস বাবাজী মহারাজ থেকে দীক্ষা ইত্যাদি নিয়ে আর সমস্ত পৃথিবীতে প্রচার করেছেন, এর মূল হচ্ছেন প্রভুপাদ আর শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর। ওরা এইরকম হয়ে উদ্যোগ না করলে এই বিচারই কারো আসতো না, অতএ মূলেতে শ্রীল প্রভুপাদ আছে। আর আমার গুরু মহারাজ তাহাকে সন্ন্যাস না দিয়ে জোর করে উনি সন্ন্যাস নিবেন না, ও মহাভীতু ছিলেন, বলছেন যে আমি সন্ন্যাস নিব না, আমার সর্বস্ব নষ্ট হয়ে যাবে, তার মেডিকেল ডিপার্টমেন্ট নষ্ট হয়ে গেল, যা যা বিজনেস করে সবই নষ্ট হয়ে যায়। উনি বলছে সেই তার সতী সতী দেখি যে ভগবানের নাম করলে আমার সবগুলি গেল, আমি এই জন্য আর সন্ন্যাস নিব না। আমি তাকে অন্য বিনয় করলাম, অন্য বিনয় করে আবার জোর করে বললাম, আর তারপরে গুরু মহারাজ চলে গেলেন, সঙ্গে সঙ্গে তিনি রাজি হলেন। তিনি লিখেছেন আমার ইচ্ছা ছিল না, তথাপি জোর করে আমাকে সন্ন্যাস তিনি দিয়েছেন, বলুন তো তার সাহায্য নেই। আর সর্বত্র প্রভুপাদী প্রথম ব্যক্তি যিনি ভারতবর্ষে ভারতবর্ষের বাহিরে বাংলা সর্বত্র প্রচার কেন্দ্র স্থাপন করে। শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা তাহার মূল উদ্দেশ্য ছিল না, বাড়ি ভাড়া করে দিয়ে সেখানে তে হোক আর ওইখান থেকে ভক্তি প্রচার করা হোক, তবে আনুষঙ্গিক ভাবতে এই বিগ্রহ প্রতিষ্ঠা ইত্যাদি হয়েছে, এটা প্রচারের ফলে আনুষঙ্গিক ভাবতে নিশ্চিত হয়ে যায়। কিন্তু তাহার উচিত ছিল প্রধান উদ্দেশ্য সব জায়গাতে এই প্রচার কেন্দ্র হোক আর ওইখান থেকে সব ভক্তি কথা প্রচারিত, যে মঠ স্থাপন করে আর সেই মঠে থেকে যদি হরিভক্তি কথা প্রচারিত না হয়, সেখানে তো বৈষ্ণবগণ থেকে হরিকথা অনুশীলন যদি না করেন তাহলে সেটি মঠ নয়, তো সেগুলি নিশ্চিত মঠ নয়, সেটি গৃহস্থ বাড়ি থেকে অধম, সেরকমের মঠ না হওয়ায় আর ভক্তি গ্রন্থ তিনি প্রথম প্রকাশ করতে আরম্ভ করেন। এই জন্য মুদ্র যন্ত্ররূপী বৃহৎ মৃদঙ্গ তিনি স্থাপন করেন, ভক্তি সদাচার স্থাপন করেছেন, বিগ্রহ প্রকাশ করেছেন, মায়াবাদ সহজিয়াবাদ জাতি গোস্বামীবাদ স্মার্থ সৎসত এই সবগুলিকে খণ্ডন বিখণ্ডন করবার, ওই যদি যদি চোখ না খুলতেন আর খণ্ডন বিখণ্ডন না হতো তাহলে ওইটাকে আমরা বিবেকানন্দ স্বামীর যে বিচারগুলি ধারাকে মনে করতাম যে এই হচ্ছে বেদান্ত, শঙ্করাচার্য বিচারকে আমরা মনে করি এই বেদান্ত, আর সহজিয়াগণের বিচারকে মনে করি এইটা শুদ্ধ ভক্তি। আর একটি বিশেষ বিচার রাজ্যেতে পাঁচটি বিচার প্রভুপাদ দেখিয়েছেন, প্রত্যক্ষ পরোক্ষ অপরোক্ষ অধ্যক্ষ এবং অপরাক্ষ। আমরা সাধারণ ভাবে বিচার করলে অধ্যক্ষ মধ্যেই থেকে যায়, প্রত্যক্ষ এই সংসারের বিষয়, পরোক্ষ স্বর্গ ইত্যাদি, অপরোক্ষ মায়াবাদ শঙ্করাচার্য ইত্যাদি, তার মধ্যে পাঁচটি যে আছে দর্শন ওদেরকে মোটামুটি একটু ধরতে পারা যায়। অধ্যক্ষ বিচার হচ্ছে বৈকুণ্ঠের বিচার, লক্ষ্মীনারায়ণের উপাসনা, তার মধ্যে রাম সীতা ইত্যাদিরও কিছু কিছু আংশিক ভাবতে এসে যায়। আর অপ্রাকৃত কি হচ্ছে রাধা কৃষ্ণের গোপ গোপীগণের যে ভক্তির বিচারধারা এ হচ্ছে অপ্রাকৃত। শিল প্রভুপাত এইসব মধ্যে বৈশিষ্ট্য দেখিয়ে অপ্রাকৃতের বৈশিষ্ট্য দেখিয়েছেন, শ্রীমদ ভাগবতে প্রথম স্কন্ধেতে যে বলা হয়েছে সবাই পুনসাং পরো ধর্ম যত ভক্তির অধ্যক্ষ যে, এখানে নারায়ণ পর্যন্ত বলা হয়েছে। তারপরে দশম স্কন্ধে যখন আরম্ভ করেছেন তখন অপ্রাকৃত তত্ত্বের সবগুলি বিচার করেছেন, এই সবগুলি প্রভুপাত না জুড়ে এই সবগুলি বিচারগুলি আমরা বুঝবার কোন সোর্সই পেতাম না। রাধা কুণ্ডে পরিক্রমার সময় বলেছিলেন যে দেখো আমি এসেছিলাম প্রভু রূপ রঘুনাথ কিছু বলবার জন্য, কি একটা বললেন না যে সে রূপানুগ বৈষ্ণবের পদধূলি আমাদের চরম আকাঙ্ক্ষা, আমি এই সব কথা বলতে এসেছিলাম কিন্তু আমি লেগে গেলেন জঙ্গল ঝাড় এইসব কাটতে, তোমরা বুঝো না তোমরা বুঝে রাখো, কাকে বলেছিলেন তখন বন মহারাজ ইত্যাদি আমাদের গুরু মহারাজ সব লোক ওখানে ছিল, একবারে লাল হয়ে গেলেন টকবক আর বলছেন যে সে দেখো আমি এসেছিলাম কিছু রাধাকৃষ্ণের কথা মহাপ্রভুর কিছু কথা বলবার জন্য কিন্তু এই জঙ্গল ঝাড় এইসব কাটতে আমার সময় লেগে গেল, তোমরা বুঝবে না যে তোমরা এটা বুঝে রাখো যে ওই সব কথাগুলি আমাদের উদ্দেশ্য নয়, আমাদের জীবনের ভজনের এইটা হচ্ছে অন্তিম উদ্দেশ্য নহে, এইগুলি আনুষঙ্গিক ভাবতে বন জঙ্গল কাটবার জন্য আমি কথা বলেছি কিন্তু বুঝে রাখো যদি ওই মূল উদ্দেশ্য রাধাকৃষ্ণের এইসব রূপ রঘুনাথের কথাগুলি যদি গ্রহণ যদি কেউ না করে আর না কথা শুনে শুধু এর মধ্যে লেগে একে কি মনে করে যে ভক্তি, তাহলে তারা শেষ পর্যন্ত নির্বিশেষবাদী মায়াবাদী হইতে বাধ্য, এইসব স্পষ্ট করে কথা বলেছি। এই জন্য আমরা এইগুলিকে খণ্ডন করব ঠিক কিন্তু আমাদের আসল জীবনের উদ্দেশ্য কি এটি প্রথমে নিশ্চিত হোক, এইটি আমাদের ভজনের সাধনের উদ্দেশ্য কি, এইটা ঠিক রেখে দিয়ে ওই দিকে অগ্রসর হব। অথচ এইসব যে নহে কি বলে নাটি কুটি নাটি কুটি নয় আর না যে আছে এগুলিকে বাদ দিয়ে অন্নাভিলাষ জ্ঞান কর্ম ইত্যাদিকে বাদ দিয়ে আমরা শুদ্ধ ভাবতে আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে রূপ রঘুনাথে যে উদ্দেশ্য ভজনের যে বিষয়গুলি এইগুলি আমাদেরকে ধারণ করবার জন্য চেষ্টা করতে হবে অথচ এইগুলিকে প্রত্যাগ করতে হবে। আর নচেত শুধু এইটি নয় যদি করতে যায় তাহলে জীবন আমাদের সুষ্ঠু ভাবতে ভজনের দিকে অগ্রসর হতে পারে না। তারপরে পঞ্চমী শালী পাঁচ রকমের লোকের সন্তুষ্ট করতে গিয়ে সে শুদ্ধ ভজন করতে পারবে না, অর্থাৎ এইসব গুলিকে বাদ দিতে বলেছেন। শেষে তিনি বলেছেন যে আমি বহু লোককে কষ্ট দিয়েছি, অনেকে আমার সঙ্গে বিদ্বেষ করছে, কিন্তু এক না একদিন বুঝবে যে আমি তাহাদের প্রকৃত বান্ধব, একদিন বুঝবে। বিশেষ করে তোমরা সকলে মিলে রূপ রাঘুনাথের কথা প্রচার করো আর পরম উৎসাহের সঙ্গে, আর সবগুলি বিরোধ পরস্পর ভুলে যাও, আর মিলেমিশে একটি আশ্রয় বিগ্রহের আনুগত্যতে বিষয়ের সেবা করো। এই হচ্ছে জীবনের উদ্দেশ্য। আমরা জগতেতে এসেছি, বহু রকমের অভাব আছে, বহু রকমের বিশৃঙ্খলা ইত্যাদি রকম আছে, এইগুলিকে দূর করবার আমাদের জীবনের উদ্দেশ্য নহে। আমাদের উদ্দেশ্য হওয়া চাই এই রাধা কৃষ্ণের অর্থাৎ একটি আশ্রয় বিগ্রহের আনুগত্যতে আর বিষয় বিগ্রহের সেবাই এইটি আমাদের। অতএব এই সবগুলি প্রভুপাদের বৈশিষ্ট্য। সংক্ষেপে এতে দু একটি আমি স্পর্শ মাত্র করলাম যে গুরুপাদ পদ্মের নিকটে আমি শ্রবণ করেছি। অতএব আমি এখন বিদায় চাই, তোমরা যদি আর কিছুক্ষণ করে তারপরে আরতি ইত্যাদি করো।
আর